বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন রবিবার বেলা 11:00 আর বাংলাদেশ ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে ঘোষিত নতুন মন্ত্রিসভা নিয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঘোষিত তালিকায় মহাজোটের কেউ নেই, এমনকি আওয়ামী লীগের প্রবীণ নেতারাও বাজার তালিকায় রয়েছেন।
জহুরুল আলমের রিপোর্ট।
কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বলে রোববার ফ্রন্টের শীর্ষ নেতাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতীয় রেল দেশের 202 গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের মতন ব্যবস্থা নিচ্ছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর। পড়ছি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে আগামীকাল সোমবার অপরাহ্নে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। তবে ঘোষিত নতুন মন্ত্রিসভায় অর্ধেকের বেশি মুখ কিন্তু নতুন। অন্যদিকে বাদ পড়েছেন মহাজোটের শরিক দল ও আওয়ামী লীগের ডাকসাইটে সব নেতারা। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
ঘোষিত তালিকায় মহাজোটের কেউ নেই, এমনকি আওয়ামী লীগের প্রবীণ নেতারাও বাজার তালিকায় রয়েছেন। 47 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় 32 জনই নতুন, এর মধ্যে 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী রয়েছেন। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নজিরবিহীনভাবে একদিন আগে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রকাশ করেন। কে কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন তাও জানিয়ে দেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, মুফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, কামরুল ইসলাম, মোশারফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, এ এইচ মাহমুদ আলীও ছিটকে পড়েছেন। মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননও ডাক পাননি। বাদ পড়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউস কর্তা ব্যক্তি এবং কংগ্রেসীয় নেতৃবৃন্দ আজ রবিবার আবারও আলোচনা চালিয়ে যাচ্ছেন চলমান আংশিক সরকার বন্ধ পরিস্থিতির কিভাবে অবসান ঘটানো যায় তা নিয়ে। এই আংশিক সরকারি কাজকর্মের অচল পরিস্থিতির কবলে আক্রান্ত কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজকর্মের গতিমন্থরতায় বিড়ম্বনার শিকার এখন আমেরিকার মানুষজন। এই আংশিক সরকারি অচল পরিস্থিতির এখন তৃতীয় সপ্তাহ শুরু হল। এই গোটা সংকট পরিস্থিতির উদ্ভব ঘটেছে সীমান্ত নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অনমনীয়, অটল। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেশে দেওয়াল খাড়া করতে চাই তার $560 কোটি, যাতে করে নিবন্ধীকৃত নয় এরকমের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ কঠোর প্রত্যয়ে বলেছেন দেওয়াল খাড়া করতে কোনো অর্থ তারা দিতে চান না। কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ওই দেওয়াল নির্মাণকে নীতিবিগর্হিত কাজ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেছেন শনিবার রাতে টুইট বার্তায়, রবিবার ক্যাম্প ডেভিড গিয়ে ওখানটায় নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। কংগ্রেসীয় নেতৃবর্গ এবং হোয়াইট হাউস কর্মকর্তারা শনিবার ওয়াশিংটনে আংশিক অচলাবস্থা নিয়ে আলোচনা করেছেন। কয়েক ঘণ্টার আলোচনা শেষে ফল কিন্তু হয়নি কিছুই। প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক বলেছেন যে হঠাৎ করে দুম করে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে 2000 সৈনিক হঠিয়ে যুক্তরাষ্ট্র আনবে না। জন বল্টন বলেছেন রবিবার দিন ইসরায়েল সফরকালে সামরিক বাহিনী হঠিয়ে আনবার বিষয়টি ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীকে পরাভূত করবার উপর নির্ভরশীল। বল্টন বলছেন ট্রাম্প আইসিস খেলাফতের ধ্বংস সাধন দেখতে চান। নিরাপত্তা পরামর্শকেও বলেছেন যে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীকে হঠিয়ে আনবার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ কুর্দি লড়াকুদের নিরাপত্তা বিষয়ে তুরস্কের কাছ থেকে নিশ্চয়তা পেতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল এখন বেজিং গিয়ে পৌঁছেছেন। দলটি চীনের সঙ্গে দুদিনের আলোচনায় বসবে। আলোচনা শুরু হবে সোমবার থেকে। নতুন বাণিজ্য শুল্ক বৃদ্ধি মুলতবীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্পন্ন ঐকমত্য কিভাবে সর্বোত্তম তরিকায় বাস্তবায়িত করা যায় প্রতিনিধি দল মূলত সেটা নিয়েই আলোচনা করবেন। 1 ডিসেম্বর দু নেতার মধ্যে ঐকমত্য হয়েছিল যে প্রযুক্তি, ধী সম্পদ এবং সাইবার চৌর্য তৎপরতা সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা শেষ করতে হবে 90 দিনের ভেতরে এবং নতুন শুল্ক সেই অবধি আটকে রাখা হবে। যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বলছেন আলোচনায় সন্তোষজনক ফলোদয় যদি না ঘটে ওয়াশিংটন চীনের $20,000 কোটি মূল্যের পণ্য সামগ্রীর ওপর 20% শুল্ক 25% বাড়িয়ে দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আফগানিস্তানের উত্তরাংশে দৃশ্যত এক খনি ধসে কমসে কম 30 ব্যক্তির মৃত্যু হয়েছে। জানিয়েছেন আফগান কর্মকর্তারা আজ রবিবারই। বাদাখশাঁ প্রদেশের কোহিস্তান জেলায় গ্রামবাসীরা নদী তটবর্তী এক খনির ভেতর স্বর্ণের সন্ধানে খোঁড়াখুঁড়ি করার সময় ওই খনির চারপাশের দেয়াল ধসে পড়ে, মানুষ চাপা পড়ে তার নিচে, জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় কমসে কম 7 জন জখম হয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের উত্তরাংশের পর্বতসংকুল এই বাদাখশাঁ প্রদেশে ভূমিধস প্রায় হতে দেখা যায়। বাংলাদেশে রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের কেউই সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না, জানাচ্ছেন জহুরুল আলম তাঁর রিপোর্টে।
সভা শেষে ঐক্যফ্রন্ট নেতা এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন,
শপথ নেওয়ার কোন কথা কখনো হয়নি, কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটা ব্যাখ্যা করেছে।
তিনি বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তা জাতীয় ঐক্যফ্রন্ট সেই দিনই প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন আবারও প্রমাণ করেছে এদেশে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলে উল্লেখ করে মোস্তফা মহসিন মন্টু বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে। এদিকে 2,40,00,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী নাজমুল হুদা রোববার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতীয় রেল ব্যবস্থায় দেশের 202 গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিমানবন্দরের মতো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে পাঠানো তাঁর রিপোর্টে।
সংবাদ সংস্থা পিটিআই এর খবর, আর কিছুদিনের মধ্যেই রেলযাত্রীদের মালপত্র পরীক্ষার জন্য ট্রেন ছাড়ার অন্তত 15 মিনিট আগে স্টেশনে আসতে হবে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে আসন্ন কুম্ভমেলা বা গঙ্গাসাগর মেলার মতন ধর্মীয় সমাগমে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তার উপর আগামী 26 জানুয়ারি রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা, তার জন্য প্রতিবছরই বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়, এবারও হবে। কেন্দ্রীয় রেল নিরাপত্তা বাহিনী আরপিএফ এর ডিরেক্টর অরুণ কুমার জানিয়েছেন, ইতিমধ্যে উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজ ও কর্ণাটকের হুবলি স্টেশনে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম চালু হয়ে গিয়েছে। আরও 200 গুরুত্বপূর্ণ স্টেশনের ব্লুপ্রিন্ট তৈরি, ক্রমশ সেগুলোকে এর আওতায় আনা হবে। অরুণ কুমার বলেন, প্রতিটি স্টেশনে মেন গেট দিয়ে ঢোকার সময় বিমানবন্দরের মতন যাত্রীদের সিকিউরিটি চেক করা হবে আর মালপত্র যাবে স্ক্যানারের মধ্যে দিয়ে। এছাড়া ট্রেনেও যাত্রীদের লাগেজ পরীক্ষা হতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের দক্ষিণী কেরালা রাজ্যে 10-50 মধ্যবর্তী বয়সের নারীদের মন্দিরে প্রবেশের নিষেধ রীতি ভেঙে দিয়ে যে দুই নারী আধুনিক ভারতে নতুন ইতিহাস রচনা করেছেন তাঁরা এখন লোকচক্ষুর অন্তরালে আত্মগোপনে রয়েছেন, কিন্তু প্রত্যয় দৃপ্ত কণ্ঠে একথাও বলেছেন ভয় পাননি কিন্তু তারা। ওই দুই নারী আইনের কলেজ শিক্ষক বিন্দু আমিনী এবং সরকারি কর্মচারী কানাকা দুর্গা। 40 বয়সের এই দুই নারী মন্দির প্রবেশের নিষেধ রীতি ভেঙে মন্দিরে প্রবেশ করেন শত শত প্রতিবাদীর রক্তচক্ষু উপেক্ষা করে, সুপ্রিম কোর্টের সেই আদালতের রায় বলিয়ান হয়ে, যাতে বলা হয় নারীদেরও সমান অধিকার রয়েছে মন্দির প্রবেশের অন্য সবার মতোই। এ দুই নারীর মন্দির প্রবেশের পর বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে ওঠে ভারতের দক্ষিণী কেরালা রাজ্য। এক ব্যক্তি নিহত হন, রাজ্য জুড়ে গ্রেফতার হন হাজার হাজার মানুষ। এই দুই নারীর সঙ্গে মন্দিরে প্রবেশ করেছিলেন মনোবিজ্ঞানী প্রসাদ আমোরি, ভয়েস অফ আমেরিকাকে বলেন তিনি, অসম সাহসিক এ দুই নারী ভয় পাননি, উদ্ভূত পরিণতির মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। মিশরীয় কর্মকর্তারা বলছেন রাজধানী কায়রোর উপকণ্ঠবর্তী একটি চার্চের কাছে পাওয়া একটি বিস্ফোরক উপাদান নিষ্ক্রিয় করার চেষ্টায় ব্যাপৃত এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। কর্তৃপক্ষীয় সূত্রে বলা হয় শনিবারের ওই ঘটনায় কম হলেও আরও 2 পুলিশকর্মী জখম হন। ওই বিস্ফোরক উপাদানটি পাওয়া গিয়েছিল ছাদের উপর রাখা একটি ব্যাগের ভেতরে। সোমবার কপ্টিক খ্রিস্টান ধর্মানুসারীরা যে খ্রিসমাস পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তারই মাঝখানে এই ঘটনা ঘটে গেল। ওই বিস্ফোরণের দায়দায়িত্ব দাবি করার মতো সূত্র মেলেনি এখনও, তবে মিশরে খ্রিস্ট ধর্মানুসারীদের ওপর অনেক কটি হামলার দায়দায়িত্ব ইসলামিক স্টেট দাবি করে এসেছে। মিশরের খ্রিস্ট ধর্মানুসারীরা যে প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আসিসির প্রতি সমর্থন জানান তারই জন্য ইসলামিক স্টেট তাদেরকে শায়েস্তা করতে বদ্ধপরিকর। প্রেসিডেন্ট ওই দুঃসগ্রহ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে সংকল্পদৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন। মিশরে দেশটির মোট 10 কোটি জনসংখ্যার 10% প্রায় খ্রিস্ট ধর্মাবলম্বী। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদেই শুনেছেন, বাংলাদেশে আগামীকাল বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে, আর নতুন সেই মন্ত্রিসভায় 47 জনের মধ্যে অর্ধেকেরও বেশি নতুন মুখ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শেখ হাসিনার নেতৃত্বে আগামীকাল বিকেলে নয়া মন্ত্রিসভায় শপথ নেবে এবং মন্ত্রীদের নাম ঘোষণায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘোষিত তালিকায় মহাজোটের কেউ নেই, এমনকি আওয়ামী লীগের প্রবীণ নেতারাও বাজার তালিকায় রয়েছেন। 47 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় 32 জনই নতুন, এর মধ্যে 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী রয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই বলেছিলেন, অপেক্ষা করুন, চমক রয়েছে সামনে। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নজিরবিহীনভাবে একদিন আগে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রকাশ করেন, কে কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন তাও জানিয়ে দেন।
মোট 46 জন মাননীয় প্রধানমন্ত্রী সহ 47 জনের মন্ত্রিসভা। মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ 3:30 বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে।
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি 2 দিন আগে বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নেয়। অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ হুইল চেয়ারে করে রোববার শপথ নেন। অন্য শরিক যারা নৌকা মার্কা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকে কেন মন্ত্রিসভায় নেওয়া হলো না তা নিয়ে নানা প্রশ্ন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, মুফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, কামরুল ইসলাম, মোশারফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, এ এইচ মাহমুদ আলীও ছিটকে পড়েছেন। মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননও ডাক পাননি, বাদ পড়েছেন তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু। 17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও টেলিফোন কল পাননি। নয়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ডক্টর মোমেন সিলেট 1 থেকে নির্বাচিত হয়েছেন। নয়া মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টেকনোক্রট মন্ত্রী হয়েছেন 3 জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরা কার্যত আওয়ামী লীগেরই মন্ত্রিসভা। নির্বাচনে আওয়ামী লীগ একাই 257টি আসন পেয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কেমন হলো নতুন মন্ত্রিসভা? মন্ত্রিসভায় যারা ঠাঁই পেয়েছেন নতুন মুখ তারা কেমন তা জানতে এখন আমরা কথা বলছি বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং আমাদের সময় .com এর সম্পাদক নাঈমুল ইসলাম খানের সঙ্গে। নাঈমুল ইসলাম খান, শুরুতে আপনার কাছে জানতে চাই, ঘোষিত মন্ত্রিসভা কেমন হলো?
আমি তো অসাধারণ সম্ভাবনাময় অনেকগুলি বৈশিষ্ট্য দেখছি। মতিউর রহমান চৌধুরী একটা কথা বলেছেন যে নজিরবিহীনভাবে ক্যাবিনেটের নাম এবং পোর্টফোলিও অ্যাডভান্স অ্যানাউন্স করা হয়েছে নজিরবিহীনভাবে। এই মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আত্মীয় নেই। বিগত শেখ হাসিনার সময়ে অন্তত 10 বছর মন্ত্রী ছিলেন, এমন কাউকেই আবার মন্ত্রী করা হয় নাই, এক্সেপশন ওবায়দুল কাদের। আপনি যদি দেখেন যে সিলেটের বাইরে প্রথম অর্থমন্ত্রী হলেন কুমিল্লা থেকে মোস্তফা কামাল, লোটাস কামাল। আপনি যদি দেখেন যে এখানে অনেকগুলি বৈশিষ্ট্য আছে, যেমন শুধু আওয়ামী লীগের করা হয়েছে, এবং এর ফলে যেটা হবে এটা আপনি দেখেন, হাসানুল্লাহ কিনু সহ অন্যরা নেই, সিনিয়র ডাক সাইটে পলিটিশিয়ান, এক্সপিরিয়েন্স পলিটিশিয়ানরা ক্যাবিনেটে নাই। এদের মধ্যে যারা আওয়ামী নন আওয়ামী লীগার তারা একটা সম্ভাবনা আছে যে আওয়ামী লীগের সঙ্গে একটা বিরোধী দলের মতো ভূমিকা রাখার তাদের একটা স্কোপ তৈরি হবে, এবং পার্লামেন্টের নির্বাচনটা নিয়ে কিছু সমালোচনা, যে সমালোচনাগুলি আছে সেটা দেখা যাবে যে পার্লামেন্টের পারফরমেন্সে এই সমালোচনাটা কমে যেতে পারে, প্রশংসায় চলে যেতে পারে। আরো একটা জিনিস হবে, আওয়ামী লীগের এবং অন্যান্য যারা সিনিয়র, যারা কিনা মন্ত্রী ছিলেন এখন মন্ত্রী নেই, তারা কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন। আপনি দেখেন এই সভাপতিকে সম্ভবত মন্ত্রীর পূর্ণ মর্যাদাই দিয়ে দেওয়া হবে, দিলে এক্সপিরিয়েন্সড মন্ত্রীদের আন্ডারে যখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফাংশন করবে তখন এখনকার নতুন মন্ত্রীরা অ্যাকাউন্টেবল হবে আরো বেশি, তাদের কাছে এটা মর্যাদাকর মনে হবে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ইফেক্টিভ হবে, উইচ মিন্স পার্লামেন্ট ইফেক্টিভ হওয়ার আরেকটা সম্ভাবনা। আর বিরোধী দলের ভূমিকায় যদি জাতীয় পার্টি, শেষ পর্যন্ত যদি ঐক্য ফ্রন্টের 7 জন আসেন, তারপরে খাজানা লক ইনু সহ আনোয়ার হোসেন মঞ্জু, তারা কিন্তু নৌকায় প্রতীকে ইলেকশন করেন নাই, স্বতন্ত্র দুই তিনজন, তারা যদি সকলে মিলে একটা বিরোধী গ্রুপ হন, আমরা হিসাব করে দেখেছি তারা প্রায় 49 জন অপোজিশন মেম্বার হওয়া সম্ভব, এবং তারা দে আর অল ভেরি প্রমিজিং ব্রিলিয়ান্ট পলিটিশিয়ান, গুড অরেটর্স, তারা পার্লামেন্ট অসাধারণ ইফেক্টিভ করতে পারবেন, তারা ট্রেডিশনাল বিরোধী দলের মতো না হলেও তারা প্রচুর আত্মসমালোচনামূলক বা সরাসরি সমালোচনামূলক একটা ভূমিকা।
জি নাঈমুল ইসলাম খান, নাঈমুল ইসলাম জি, নাঈমুল ইসলাম খান আমরা নিশ্চয়ই সেটা দেখব, কিন্তু তার আগে একটি প্রশ্ন সবার মনেই রয়েছেন যে আওয়ামী লীগের সিনিয়র যেসব নেতা রয়েছেন তারা বাদ পড়লেন, মহাজোটের শরিকরা বাদ পড়লেন, নিশ্চয়ই কি কারণ সেটি যদি কখন প্রধানমন্ত্রী বলেন আমরা নিশ্চয়ই জানতে পারবো। তার আগে আপনার কাছ থেকে শুনতে চাই, এটি কি শুধুই তাদের,
জি আপনি কিন্তু কারণটা হয়তো আমি বুঝাতে পারি না, আমি বলেছি যে আপনি বলেছেন বাদ দিয়েছেন, আমি বলবো উনি তো পলিসি করেছেন যে তারা 10 বছর ওনার আন্ডারে মন্ত্রী ছিলেন,
জি
10 বছর,
জি
তাদেরকে এবার উনি মন্ত্রিসভায় আমন্ত্রণ জানাননি,
জি
ইনক্লুড করেননি,
জি
বাদ দিয়েছেন এই অ্যাটিটিউড থেকে না, আমি তো জেনে বুঝে বলছি, তাদেরকে বাদ দেওয়া হয় নাই,
জি
তাদেরকে ইনক্লুড করেন নাই, তাদেরকে আপনি দেখবেন মোস্ট অফ দেম উইল বিকাম চেয়ারম্যান অফ দি স্ট্যান্ডিং কমিটি, ওই ওই সমস্ত মন্ত্রণালয়ে যাদের তারা তাদের অভিজ্ঞতা আছে,
জি
এন্ড দে উইল ফোর্স দি মিনিস্ট্রি টু বি অ্যাকাউন্টেবল টু দি পার্লামেন্ট, ইউ উইল সি দ্যাট ইনশাল্লাহ। আমার যেটুকু সোর্সিং আছে আমি এটা জেনেছি, এটা আমি নিশ্চিত করতে পারবো না কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারবো, এবং জাতীয় পার্টিকেও কনভিন্স করা হয়েছে তারা তো দাবিদার ক্ষমতা যে না আপনারা বিরোধী দলের ভূমিকা রাখেন এবং পজিটিভ ভূমিকা রাখেন যাতে পার্লামেন্ট এফেক্টিভ হয়, এটা যেন এক পেশে একচেটিয়া না হয়ে দেয়, দিস ইজ ওয়ান অব দি মেজর রিজন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য চ্যালেঞ্জ হলো যে এই পার্লামেন্টটাকে ক্রেডিবিলিটি আর্ন করতে হবে, এইটার জন্যই এই কৌশলটা, এটা আমি তাদের কৌশল হিসেবে দেখি এবং একটা পজিটিভ কৌশল হিসেবে দেখি।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আসলে বুঝতে পেরেছি, কিন্তু যে প্রশ্নটি জনশ্রুতি রয়েছে যে আসলে সিনিয়রদের বাদ দেওয়া হয়েছে সেটাই আমরা আপনার কাছ থেকে আরো একবার পরিষ্কার করতে চাচ্ছি আমাদের শ্রোতাদের জন্য।
এটাকে বাদ দেওয়া বলে,
জি
এইবার এটা বাদ দেওয়া নয়,
জি
দুই একটা ক্ষেত্রে বাদের ব্যাপার আছে অবশ্য আমিও জানি,
জি
সেটা আমি উল্লেখ করতে চাই না, কিন্তু জেনারেলি যেটা দেখছেন,
জি
এটাকে এটা বাদ না, তারা আওয়ামী লীগের স্টলওয়ার্ড,
জি আসলে বিশেষ করে কৃষি মন্ত্রী দায়িত্বে যিনি ছিলেন মতিউর চৌধুরী, তার ব্যাপারে সবার এক ধরনের ইতিবাচক ধারণা রয়েছেন, তিনি বেশ সফলও হয়েছেন, সে কারণেই আসলে অনেকগুলো প্রশ্ন চলে আসে। যাই হোক, আমি নিশ্চয়ই দেখবো। নাঈমুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ।
আশঙ্কা থাকলেও বাংলাদেশে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গারা ব্যবহৃত হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। এদিকে নির্বাচন পরবর্তী রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে মানবিক সেবাকর্মীদের কর্মব্যস্ততা। কক্সবাজার থেকে মজিম হোসেন শাকিলের রিপোর্ট।
বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে রোহিঙ্গারা ব্যবহার হতে পারে এমন আশঙ্কা করা হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা সৃষ্টির ফলে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। নির্বাচনকালীন ক্যাম্পে কোনো অঘটন না হওয়ায় সন্তোষ প্রকাশ করে সরকারের কাছে স্বদেশে ফেরার আকুতি জানান রোহিঙ্গারা।
মর্মাত্মন বাংলাদেশ
নির্বাচনকালীন ক্যাম্পে নিরাপত্তা জোরদার এবং বিধিনিষেধ আরোপ করা হলেও ত্রাণ এবং সেবা কার্যক্রমে কোনো সমস্যা হয়নি বলে জানান রোহিঙ্গা সংকটে গঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ ISCG-র মুখপাত্র সৈকত বিশ্বাস।
নিয়মিত খাদ্য সরবরাহ সেটা সমাপ্ত করা হয়েছে এবং পর্যাপ্তভাবে সেখানে মজুদ ছিল এবং সবার কাছে পৌঁছানো হয়েছে যেন পরবর্তী 2 সপ্তাহের মতো তারা চলতে পারে, ফলে খাদ্য ও সরবরাহের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয়নি। আর 2টি জরুরি সেবা যেরকম স্বাস্থ্যসেবা এবং নিউট্রিশন সহায়তা, এই 2টি কার্যক্রম আমরা বিশেষ ব্যবস্থাপনার মধ্যে চালু রেখেছিলাম এবং প্রশাসন যথেষ্ট সহায়তা করেছে।
বাংলাদেশের নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার এবং রোহিঙ্গাদের মাঝে সচেতনতা সৃষ্টি করায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সেরকম কিছু ঘটেনি, কোথাও কোনো প্রকাশিত হয়নি এবং আমরা খুবই সতর্ক ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি রোহিঙ্গারাও আমাদের আহ্বানে তারা বুঝতে পেরেছে এটার যে স্পর্শকাতরতা সেই তারা নিজেরাও যথেষ্ট সংযম এবং সতর্কতার সাথে সময় পার করেছে।
নির্বাচন পরবর্তী ক্যাম্পে দেশি বিদেশি মানবিক সেবা কর্মীদের কর্মব্যস্ততার কথাও জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
অপরিহার্য যে সেবাগুলি যেগুলো আমাদের ইতিমধ্যে 10টার মতো স্বাস্থ্যকেন্দ্র আছে যেগুলি 24 ঘন্টা ধরে চলে সপ্তাহে 7 দিন সেগুলিকে আমরা অব্যাহত রেখেছি। নববর্ষের ছুটিও অতিক্রান্ত হয়েছে এবং আমাদের বিদেশি বন্ধুরা যারা এখানে কাজ করতেন তারা ক্রিসমাস এবং নববর্ষের ছুটিতে বাইরে গেছেন তারাও ফিরে আসতে শুরু করেছেন। আমাদের এনজিওদের যারা এখানে কাজ করছিলেন এনজিও কর্মীরা তারাও ফিরে এসেছেন, সবাই আগের মতোই পূর্ণোদ্যমে এবং পুরোদমে কাজ চলছে এখন।
এদিকে নির্বাচনের পরপরই ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বাবদ $500 কোটি বরাদ্দের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে কংগ্রেস সম্মত না হয় 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন বা সরকারের কাজকর্মের সাময়িক বন্ধ। আর কবে যে এই অবস্থার অবসান হবে তাও বলা মুশকিল। বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসে ডেমোক্রেট দলীয় সদস্যরা যে যার অবস্থানে অনড়, মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তোলা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্মের বন্ধ হওয়া অবস্থা অর্থাৎ শাটডাউন থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি দল গঠন করেছেন ডেমোক্রেটদের সঙ্গে এ নিয়ে সমঝোতা আলোচনা করবার জন্য। তবে ইতিমধ্যেই তিনি বলেছেন এ নিয়ে সমঝোতা না হলে শাটডাউন চলতে পারে মাসের পর মাস, এমনকি বছরও গড়াতে পারে। তৃতীয় সপ্তাহে গড়ানো শাটডাউনের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়াল। নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছিলেন অবৈধ প্রবেশ ঠেকাতে তিনি সীমান্ত দেয়াল তুলবেন। দায়িত্ব নেবার পর 2 বছরের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়নকেই বড় করে বিবেচনা করতে গিয়ে সৃষ্টি হয়েছে সরকারি কাজকর্মে স্থবির অবস্থা। প্রেসিডেন্টও শাটডাউন চালাতে দৃঢ় সংকল্প। এর মধ্যে কিছু কিছু জরুরি কর্মী ছাড়া কেন্দ্রীয় সরকারের 8 লাখ কর্মচারী কাজকর্ম বন্ধ করে ঘরে বসে আছেন, বেতন পাচ্ছেন না। এ অবস্থার অবসান ঘটাতে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে আইন প্রণেতাদের 2 দফা বৈঠক হয়েছে। শুক্রবার দ্বিতীয়বার বৈঠক শেষে সমঝোতা না হওয়ায় প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন তিনি জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেয়াল তুলতে পারেন।
We can call a national emergency and build it very quickly and it's another way of doing it, but if we can do it through a negotiated process, we're giving that a shot.
প্রেসিডেন্ট বলেন আমরা জাতীয় দুর্যোগ ঘোষণা করতে পারি যাতে দ্রুত দেয়াল তোলা যায়, এটি এ কাজ করবার অন্য একটি উপায়, তবে সমঝোতার মাধ্যমে যেন তা করা যায় সেই চেষ্টাই আগে করছি। দেয়াল তৈরির জন্য লাগবে $500 কোটি। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তা অস্বীকার করেছেন, শাটডাউন খুলছে না।
We really cannot resolve this until we open up government and we made that very clear to the president.
ন্যান্সি বলেন সরকারের কাজকর্ম শুরু না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারছি না, এটি আমরা প্রেসিডেন্টকে পরিষ্কার করে বলেছি। সেনেট মাইনরিটি লিডার চাক সুমার বলেছেন তারা প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন আমেরিকানদেরকে জিম্মি না করতে।
He resisted. In fact, he said he'd keep the government closed for a very long period of time, months or even years.
তিনি বলেন তিনি কথা শুনতে চান না। তিনি বলছিলেন সরকারের কাজকর্ম লম্বা সময়ের জন্য মাসের পর মাস বছর ধরে বন্ধ রাখবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি তা বলেছি, অবশ্যই বলেছি, তবে আমি মনে করি না তা ঘটবে, কিন্তু আমি তার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের সাপ্তাহিক ছুটির মধ্যে তার উপদেষ্টাদের সঙ্গে এ নিয়ে সমঝোতা আলোচনার আহ্বান জানিয়েছেন। মনে করা হচ্ছে প্রেসিডেন্ট হয়তো ডাকা অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাবা মার হাত ধরে যুক্তরাষ্ট্রে এসে বড় হওয়া অভিবাসী সন্তানদের সাময়িক বৈধতা দেওয়ার যে কর্মসূচি রয়েছে সে বিষয়ে ইতিবাচক কিছু করবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা শাটডাউনকে সমর্থন করছে।
The people that won't get next week's pay or the following week's pay, I think if you ever really looked at those people, I think they'd say, Mr. President, keep going. This is far more important.
তিনি বলেন যারা আগামী সপ্তাহের বেতন পাবেন না, তার পরের সপ্তাহের বেতন পাবেন না, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারাও বলছে, মিস্টার প্রেসিডেন্ট চালিয়ে যান, এটিই বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে ফেডারেল এমপ্লয়িজ ইউনিয়ন। এতে বলা হয়েছে শাটডাউনের মধ্যে বিনা বেতনে কাজ করতে তাদেরকে বাধ্য করা হচ্ছে, এ অবস্থাকে অমানবিক উল্লেখ করা হয়েছে ওই মামলায়। শাটডাউনের প্রভাব কী, শাটডাউন কীভাবে শেষ হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম আবার খুলবে, প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন সেটি কতটা বাস্তবসম্মত, এসব নিয়ে আমরা কথা বলেছি যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পেশাজীবীর সঙ্গে। নিউ ইয়র্কে অভিবাসন আইন পেশার সঙ্গে যুক্ত সাংবাদিক মাইনউদ্দিন নাসের এ প্রসঙ্গে বললেন,
প্রথমত এটা আপনাকে ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। আপনার প্রথমত এই দেওয়াল এই এখানে আমি একটু অবাক লাগে যে যদি আমরা চিন্তা করি তাহলে কংক্রিটের দেওয়ালকে মানুষের জীবন থেকে অনেক বেশি দাম দেওয়া হয়েছে। কংক্রিটের দেওয়াল আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বাঁচানো। এবং সরকার যদি আমেরিকা মানবতাবাদী একটা সরকার বলে মনে করা হয়, আমেরিকান গভর্নমেন্টকে সারা বিশ্বের মানুষ মানবতার একটা অবতার বলে মনে করে, সেখানে মানুষের দুর্যোগ বাড়িয়ে দেওয়ালকে বড় করে কেন কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। তারপরেও আমেরিকান সিকিউরিটির প্রশ্ন যখন আসে তখন দেওয়ালের প্রশ্নটা আসে যায়। তবে এই দেওয়াল যেভাবে কংক্রিটের যে বিরাট দেওয়ালের কথা বলা হচ্ছে সেখান থেকে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প তার সম্প্রতি বক্তব্যে সে সরে এসেছেন, তিনি এখন ফ্যান্সের কথা বলছেন, তাই বিষয়টা কতটুকু কিভাবে বাস্তবতার সাথে দেখা যায় সেটা এখন আপনার মানে বিবেচ্য বলে আমার মনে হয়। তো আজকে তো ভাইস প্রেসিডেন্ট স্টাফারদের সাথে বসেছে, তাদের কংগ্রেসের স্টাফদের সাথে বসেছে, আগামীকাল হোয়াইট হাউস স্টাফদের সাথে বসবেন, সম্ভবত একটা বেরিয়ে আসবে।
আচ্ছা, যদি যদি সমঝোতা না হয়, প্রেসিডেন্ট বলেছেন যে তিনি জাতীয় দুর্যোগ ঘোষণা করবেন এবং নিজে এটা করার মানে উদ্যোগ নেবেন।
আমার মনে হয় বিষয়টা জাতীয় দুর্যোগের ন্যাশনাল ইয়ের কথা বলা হচ্ছে,
এমার্জেন্সি
কথা বলা হচ্ছে, সেই ন্যাশনাল ইমার্জেন্সি বিষয়টা কতটুকু বাস্তব সেটা রিপাবলিকানদের মধ্যে অনেক অনেক যারা আছেন, যারা অনেকেই নির্ভরযোগ্য অনেক নেতৃবৃন্দ আছেন, তারা নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করে দেখবেন। আমার মনে হয় বিষয়টা অনেকটা অবাস্তব।
জি, অসংখ্য ধন্যবাদ মাইনউদ্দিন নাসের আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ওকে, ধন্যবাদ।
মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়ায় রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত নাজিরুল্লাহ শাটডাউন প্রসঙ্গে তার মন্তব্য,
আমার মন্তব্য হলো আমার কয়েকজন ক্লায়েন্ট মানে কাস্টমার তারা আমার মাধ্যমে গত এক বছরে বাড়ি কিনছে এবং তারা বলছে যে নাজির ভাই আমাদের বেতন হচ্ছে না, কিভাবে বাড়ি ঘরের পেমেন্ট করব। যুক্তরাষ্ট্রের যে আংশিক যে এখন যে শাটডাউন হয়ে গেছে, হ্যাঁ
জি,
তো আমি মনে করি এটা আমাদের সমাজে বা কমিউনিটিতে এটা অস্থিতিশীলতা দেখা দিয়েছে এবং মানুষের ভিতরে এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, এটা আমি বলবো আর কি।
আচ্ছা, আরেকটা পয়েন্ট, সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে এটা জাতীয় দুর্যোগ ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পাশ করব, এটা কি সম্ভব, কি মনে হয়?
না, এটা এটা সম্ভব না। এবং যুক্তরাষ্ট্র হলো সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান একটা কান্ট্রি, একটা দেশ, সে দেশে এরকম মানে প্রশ্নই উঠে না। এটা প্রেসিডেন্টের ব্যক্তিগত মন্তব্য হতে পারে, আমার মনে হয় না যে ইউনাইটেড স্টেট এই ধরনের পরিস্থিতি হবে।
জনাব নজিরুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মানবাধিকার কর্মী, সংস্কৃতি কর্মী এবং নিউ ইয়র্কের সমাজকর্মী মিনহাস আহমেদ শাম্মু এ প্রসঙ্গে বললেন,
আমি এটাকে ধরে নিচ্ছি যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ওনার এক ধরনের গধরা, যে জিনিসটা সারা দেশের মানুষ কোনোভাবে সমর্থন করছে না এবং আমাদের দেশের আইন প্রণেতারাও সমর্থন করছেন না, এই জিনিসটার পেছনে ওনার এভাবে লেগে থাকা মানে এক ধরনের গধরা এবং এটা অন্যায় আবদার। আমার মনে হয় এটা থেকে আগামীতে আমরা আরো একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করব আমাদের এই দেশের জন্য এবং যে সমস্যাটা আছে সেই সমস্যাগুলো আরো ঘনীভূত হবে দিন দিনের পর দিন, এটাই আমি মনে করি। এটা এটা আমাদের দেশের গ্রাম্য মোরলদের মতো মনে হচ্ছে যে উনি চাচ্ছেন তাই উনাকে করতেই হবে, কিন্তু এটা আদৌ বাস্তবায়ন হবে না, এটা হবার নয়। কারণ এটা এমন কোন বাস্তবসম্মত কোন প্রজেক্ট নয় যেটা আমাদের করা উচিত, যেটা না করলে আমাদের নিরাপত্তা মারাত্মক রকমের বিঘ্নিত হবে, এরকম কোন জিনিস নয়। সে দেশের মানুষ এটা মনে করছেন না, ভোটাররা মনে করছেন না। তো কাজেই উনি যদি এভাবে করে যান, এভাবে দাবি জানাতে থাকেন, আগামীতে এর ফল বরং ওনার বিরুদ্ধেই কাজ করবে আমি সেটা মনে করছি।
আর আপনি মনে করছেন যে শাটডাউন কেটে যাবে শিগগিরই, এরকম ধারণা?
অনেক জায়গা থেকে আমি দেখেছি যে ট্রাম্প সরে গেছেন, প্রথমে বলেছেন একটা, তারপর আস্তে আস্তে সরে গেছেন বাস্তবতা তা আউট করতে পেরে, এবং এই ক্ষেত্রেও সেরকম কিছু হবে বলে মনে হচ্ছে। আর যদি তা না হয় তাহলে বিষয়টি ইমপিচমেন্ট পর্যন্ত গড়াতে পারে বলেও আমি মনে করি, কারণ ওনার বিরুদ্ধে আরো বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলো এখন পর্যন্ত সমাধান হয়নি।
মিনহাজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ যোগ দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সদ্য সমাপ্ত 2018 সালটি ভারতের জন্য কেমন ছিল? মোটা দাগে বলা যায়, সুপ্রিম কোর্টের বেশ কিছু রায় ভারতের রাজনীতি ও সমাজে প্রভাব ফেলেছে। বেশ কিছু তারকা বিয়ে সারা বছর জুড়ে আলোচনায় ছিল। বেশ কিছু দুর্ঘটনা ও গুণী মানুষের চলে যাওয়া কাঁদিয়েছে ভারত তথা পশ্চিমবঙ্গের অনেক মানুষকে। চলুন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছ থেকে জেনে নেই বিস্তারিত।
বিগত বছরে ভারতে সবচেয়ে বেশিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের কেন্দ্রবিন্দুতে ছিলেন কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধান অনুযায়ী গণতন্ত্রের তিনটি স্তম্ভের অন্যতম বিচার ব্যবস্থার ভার যার ওপর ন্যস্ত। 2018 সালে সুপ্রিম কোর্ট অসংখ্য ইতিবাচক রায় দিয়েছে যেগুলো মানুষের উপকারে আসবে, তার মধ্যে কয়েকটি যুগান্তকারী। যেমন ব্রিটিশ আমলের ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 377 ধারা বাতিল করে সমকামিতাকে বৈধতা দিয়েছে, বলেছে সমকাম কিছু মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই বিষয়ে মন্তব্য করেছেন মনোবিদ লোপামুদ্রা গোস্বামী।
সমকামিতা আজ আর কোনো অপরাধ নয়। একই লিঙ্গে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ পরস্পরের সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। সমকামিতা কোনো অসুস্থতাও নয়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী সমকামিতা একটি বৈশিষ্ট্য, কিন্তু এখনো আমাদের সমাজে এই বিষয়ে কিছু প্রেজুডিস কাজ করে।
একইভাবে বলা হয়েছে পরকীয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। আরও বলেছে দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে নাক গলানোর কোনো অধিকার নেই খাপ পঞ্চায়েতের। পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর অধিকারেও সায় দিয়েছে শীর্ষ আদালত। এছাড়া সুপ্রিম কোর্ট মুসলমান নারীদের স্রেফ 3 তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করে দিয়েছে, আর 45 ঊর্ধ্ব মহিলারা পুরুষ সঙ্গী ছাড়াই হজযাত্রার অনুমতি পেয়েছেন। ওদিকে সুপ্রিম কোর্ট বলেছে কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলারাই ঢুকতে পারবেন, যদিও এই সব রায়ের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চলছে। তবে ভারতের সাধারণ মানুষের আশা শেষ পর্যন্ত আইনের শাসন বলবৎ হবে। পূর্ব ভারতের অসম রাজ্যে নাগরিকপঞ্জী নবীকরণ আর নাগরিকত্ব আইনের সংশোধন, এই দুইয়ের টানাপোড়েনে গত বছর ধরে অস্থিরতা চলেছে। চূড়ান্ত খসড়া তালিকা থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যাদের অধিকাংশই বাঙালি। এখনও ওই তালিকায় চূড়ান্ত পর্যায়ে ঝাড়াই বাছাই চলছে এবং এখনও ওইসব মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। এর অবশ্যম্ভাবী প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের ওপর। বিগত বছরে বিপর্যয়ের সংখ্যাও কম ছিল না। তার মধ্যে কলকাতার দক্ষিণ প্রান্তে মাছেরহাট ব্রিজ ভেঙে পড়ায় 3 জনের মৃত্যু ছাড়াও ওই দুর্ঘটনায় সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরপর অনেকগুলো অগ্নিকাণ্ডের ফলেও কলকাতার অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে দুর্গাপূজার আগে বড়বাজারে বাগড়ি মার্কেটের আগুনের রেশ আজও রয়ে গিয়েছে। গত বছর কিছু নামী লোকের দামি বিবাহ অনুষ্ঠান নিয়ে বেশ চর্চা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ে, দুই ফিল্মস্টার রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে, প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে, এবং সবশেষে ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির মেয়ের বিয়ে। শেষোক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের আমন্ত্রিত ঝলমলে তারকাদের ভিড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার নিজস্ব ট্রেডমার্ক সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সরকারি পর্যায়ে যতই শত্রুতা থাক, গত বছর প্রাক্তন পাক ক্রিকেট ক্যাপ্টেন ইমরান খান সে দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসায় এদেশের ক্রিকেট প্রিয় আমজনতা কিন্তু বেজায় খুশি। ইমরান যে এদেশেরও হিরো। এখানকার ইমরান ভক্তদের হয়ে বলেছেন সাংবাদিক অর্ক দাস।
80 ও 90 দশকে ভারতীয় টিনেজার এবং ক্রিকেট প্রেমী হিসেবে আমি একজন খুব বড় ইমরান খানের ফ্যান। আমরা প্রচুর ভারত ও পাকিস্তান ক্রিকেট ইন্টারন্যাশনাল ম্যাচেস দেখেছি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা দেখেছি, দেখেছি জাভেদ মিয়াঁদাদের শেষ বলে 6 এবং দেখেছি ইমরান খানের ক্যাপ্টেন্সিতে পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ জেতা। ইমরান খান তার অনফিল্ড কারিশমা, তার বোলিং অ্যাকশন, তার ইউনো লিডারশিপ কোয়ালিটি এবং সেটার সাথে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি ওয়াজ আ ভেরি ভেরি বিগ ইনফ্লুয়েন্স।
বিশ্ব ফুটবলের মাঠে ভারতের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যতই চেঁচিয়ে গলা ফাটাক, নিজেরা খেলাধুলো করে না। কিন্তু 2018 সালে বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা নিয়ে বাঙালির মাতামাতি ছিল অন্তহীন। তবে ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সবচেয়ে গর্বিত করেছেন একজন বক্সার, তিনটি পুত্র সন্তানের জননী, 35 বছর বয়সী মণিপুর কন্যা মেরি কম, একমাত্র নারী যিনি 6 বার বিশ্ব অপেশাদার বক্সিং চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। তাঁর জীবন কাহিনী নিয়ে একটি ফিল্মও হয়েছে, যাতে মেরি কমের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিগত বছরে ভারত তথা পশ্চিমবঙ্গ তার বহু কৃতি সন্তানকেও হারিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ সেই তালিকায় আছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, সিপিএমের প্রাক্তন মন্ত্রী অশোক মিত্র ও নিরুপম সেন, অভিনেত্রী শ্রীদেবী ও সুপ্রিয়া চৌধুরী, ধ্রুপদী সঙ্গীত শিল্পী অন্নপূর্ণা দেবী ও বুদ্ধদেব দাশগুপ্ত, কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ি, চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, লেখক রমাপদ চৌধুরী ও গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো অনেকেই। এরা আজ নেই, কিন্তু এদের স্মৃতি থেকে যাবে চিরকাল।
মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে, মনে মনে হয়তো বা ডাকবে, আমি তখন চাওয়া পাওয়া অতীত মাঝে রব মিলে, একদিন ফিরে যাব চলে ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাহো জিও ভুলে, একদিন ফিরে যাব চলে।
দীপঙ্ক চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রেকর্ড সৃষ্টিকারী সবচেয়ে উষ্ণ 5টি বছর ছিল এই দশকে, আর সে কারণেই জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বিশ্ব নেতা ও সংস্থা কি করেছে তা জানতে আমরা দৃষ্টি ফেরাব 2018 সালের দিকে। এক কথায় বলা যায়, নানা ঘটনা জলবায়ু পরিবর্তনের বিপদগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গত বছরটিতে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গত নভেম্বর মাসে মারাত্মক দাবানলে রেকর্ড পরিমাণ 88 জন প্রাণ হারিয়েছেন, যা একটি পৃথিবীর উষ্ণায়নের গুরুত্বপূর্ণ উদাহরণ। ফায়ার ডিরেক্টরের সাবেক প্রধান কেন পিমলট যেমন বললেন,
থিংস আর চেঞ্জিং, দ্য ফোকস ক্যান সে what they want to say, but when firefighters are living climate change,
বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে। লোকেরা যা বলতে চায় তা তারা বলতে পারে, কিন্তু অগ্নি নির্বাপক কর্মীরা জলবায়ু পরিবর্তনের মধ্যে বসবাস করছে, এটি প্রতিদিন তাদের চোখে পড়ছে।
গত সেপ্টেম্বর মাসে হারিকেন ফ্লোরেন্সের রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে নর্থ ক্যারোলাইনা রাজ্যে ব্যাপক বন্যা দেখা দেয়, অর্থাৎ একদিকে চরম দাবানল, অন্যদিকে আবার বন্যা। পোল্যান্ডে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জলবায়ু আলোচনায় জাতিসংঘের বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছেন। ওই প্যানেল আলোচনার চেয়ার ছিলেন হু সং লি। মিস্টার লি বললেন,
ইট শোস দ্যাট দ্য উইন্ডো টু লিমিট ওয়ার্মিং টু 1.5 ডিগ্রি ইজ ন্যারো, দ্যাট ইট উড রিকোয়ার অ্যা নেট গ্লোবাল ইমিশনস অফ কার্বন ডাইঅক্সাইড টু ফল।
দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার সম্ভাবনা খুব কম, কারণ এর জন্য 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইডের মোট নির্গমনের পরিমাণ 45% হ্রাস করা প্রয়োজন।
কিন্তু ওই 2018 সালে নির্গমনের পরিমাণ আনুমানিক 2.7% বেড়েছে, যা কিনা 2011 সালের পর থেকে সবচাইতে বেশি পরিমাণ বৃদ্ধি। যুক্তরাষ্ট্র সরকারের বিজ্ঞানীরা দেশটির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গেল নভেম্বর মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়েস অফ আমেরিকাকে বলেন, নির্গমন কমানো ব্যয়বহুল হতে পারে। তিনি যেমন বললেন,
country out of business trying to maintain certain standards that probably don't matter. When you look at China and when you look at other countries where they have very
সম্ভবত কোনো বিষয় নয়, এমন কিছুর জন্য একটা নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখার চেষ্টা করতে দেশকে আমি ব্যবসার বাইরে রাখতে পারি না। আপনি যখন চীনের দিকে তাকাবেন এবং অন্য দেশের দিকে তাকাবেন, তখন দেখতে পারবেন তাদের ভালো বায়ু নেই, আমরা পরিষ্কার করতে যাচ্ছি কিন্তু তারা করছে না এবং এর জন্য অনেক টাকা খরচ করতে হয়।
কিন্তু প্রাকৃতিক সম্পদ প্রতিরক্ষা কাউন্সিল তার কর্মকর্তা জেক স্মিট বলেন, জীবাশ্ম জ্বালানি উৎপাদন এবং জ্বালানি হিসেবে ব্যবহার করার নিয়মগুলি শিথিল করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রচেষ্টা, এখন পর্যন্ত তার একটা মিশ্র ফলাফল অর্জন করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। এর মানে দাঁড়াচ্ছে 2019 সালে ডেমোক্র্যাটদের জলবায়ু ইস্যুতে প্রেসিডেন্টকে আরও চাপে রাখবেন তারা এবং এই বছরটিতে আরও অনেক কিছুই ঘটবে। এদিকে জলবায়ু বিজ্ঞানের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বৈরিতা প্যারিস জলবায়ু চুক্তি চালিয়ে নেওয়ার জন্য ডিসেম্বর মাসে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে জাতিসংঘের মধ্যস্থতাকারীদের থামাতে পারেনি। কিন্তু ওই বৈঠকে সভাপতিত্ব করেন মাইকেল কোর্টিকা, তিনি বলছিলেন,
এই পরিস্থিতিতে অগ্রসর হবার প্রতিটি পদক্ষেপ একটি বড় অর্জন এবং আপনি একসঙ্গে 1000 ছোট পদক্ষেপ এগিয়ে গিয়েছেন।
কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে অগ্রসর হতেই হবে, তবে সাবধানে। এখন প্রশ্ন হল, অতীতের নিষ্ক্রিয়তার জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার যে খরচ তা কে দেবে? আর এই প্রশ্ন 2019 সাল এবং পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য।
এবার দৃষ্টি ফিরাব গণমাধ্যমের স্বাধীনতার দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাংবাদিকদের মধ্যে বাদানুবাদপূর্ণ সম্পর্কের আরও একটি বছর পার হয়ে গেল। সাংবাদিকদেরকে জনগণের শত্রু আখ্যা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া 2018 সালে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টিও বিশ্বব্যাপী হয়ে ওঠে উদ্বেগের বিষয়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
ম্যারিল্যান্ডের পত্রিকা ক্যাপিটাল গেজেটের এক খবরে ক্ষুব্ধ হয়ে এক বন্দুকধারী ওই পত্রিকার পাঁচজনকে খুন করে। পত্রিকাটিকে তবু সচল রাখতে সম্পাদককে চেষ্টা চালিয়ে যেতে হয়। ক্যাপিটাল গেজেট সম্পাদক রিক হ্যাটজেল বলেন,
What we do is vital to this country, vital to our way of life.
আমাদের কাজ দেশের জন্য, আমাদের জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইম ম্যাগাজিন 2018 সালের পার্সনস অব দ্য ইয়ার হিসেবে যেসব সাংবাদিক তাদের কাজের জন্য খুন হন এবং জেলে যান তাদেরকে চূড়ান্ত করেন। তাঁদের মধ্যে রয়েছেন মেরিল্যান্ডের অ্যানাপোলিসের এই পত্রিকার সাংবাদিক রিক হার্জেল বলেন,
The death of my friends changes all of our lives. People, I think, are more aware of the value of what we do.
আমাদের বন্ধুদের মৃত্যু আমাদের জীবনকে বদলে দিয়েছে। মানুষ এখন আরও পরিষ্কারভাবে বুঝতে পারে আমাদের কাজের মূল্য, আর সেটি বোঝানোর জন্যে অনেক বেশি মূল্য পরিশোধ করতে হল। তবে এই মূল্য পরিশোধের বিষয়টি যেন দিন দিন বেড়েই চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলছেন। সাংবাদিকদের নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী সাংবাদিকদের জন্য বিশ্বের বিপজ্জনক দেশের তালিকায় এই প্রথমবার যুক্তরাষ্ট্রের নাম উঠল। প্রেসিডেন্ট ট্রাম্প এভাবেই গণমাধ্যমের বিরুদ্ধে, সাংবাদিকতার বিরুদ্ধে কথা বলে আসছেন। 2018 সালের অক্টোবরে ট্রাম্প সমর্থকেরা সিএনএন এবং শীর্ষ পদে থাকা বিরোধী দলের রাজনীতিবিদদের কাছে পাইপ বোমা পাঠায়। সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যমকে জনগণের শত্রু মন্তব্য করায় এসব কাণ্ড ঘটছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সেন্টারের লাটা নট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি ইতিবাচক নয়।
It's like the media's role is just to be critical of the government, so it's troubling to characterize that as somehow being unpatriotic.
বলেন, গণমাধ্যমের কাজ কেবলমাত্র সরকারের সমালোচনা করা, এমন কথা বলা ঠিক নয়, এটি দেশপ্রেমের পরিচয় বহন করে না। প্রেসিডেন্টের ওইসব মন্তব্য যে সংঘাতের সৃষ্টি করে তা তিনি এবং তার সমর্থকরা মানতে চান না। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
The media's constant unfair coverage, deep hostility, and negative attacks, you know that, only serve to drive people apart.
গণমাধ্যমের অব্যাহত অস্বচ্ছ কভারেজ, শত্রুতার ভাব এবং নেতিবাচক মন্তব্য মানুষের মধ্যে কেবলমাত্র বিভক্তি সৃষ্টি করে এবং সুস্থ বিতর্ক থেকে মানুষকে দূরে রাখে।
CNN should be ashamed of itself. You the Russian investigation, because it's a hoax. That's enough. Put down the mic.
Mr. President, are you worried about indictments coming
CNN
down?
CNN-এর বিরুদ্ধে এভাবে কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প CNN-এর প্রতি তার বিশেষ অসন্তোষ প্রকাশ করেন। CNN-এর রিপোর্টার অ্যাকোস্টার প্রেস পরিচয়পত্র পর্যন্ত তিনি বাতিল করেন। CNN মামলা দায়ের করে এবং পরে ট্রাম্প প্রশাসন জিম অ্যাকোস্টার পরিচয়পত্র পুনরায় বহাল করে। প্রথাগত গণমাধ্যমকে এড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট ব্যবহার বিষয়টিও গণমাধ্যমের জন্য একটি চ্যালেঞ্জ, বললেন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলিভার নক্স।
You can talk to a very senior aide to the President of the United States and ask about a very serious, important piece of policy. And that person will walk you through how the administration is reacting. And at the end of that conversation, they will inevitably say, but the boss hasn't tweeted yet.
তিনি বলেন, আপনি প্রেসিডেন্টের যে কোনো শীর্ষ কর্মকর্তার সঙ্গে যে কোনো সময় যে কোনো শীর্ষ নীতি নিয়ে প্রশ্ন করতে পারেন। তারা আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছে, নানান কথা বলছে এবং এক পর্যায়ে বলবে, বস তো এখনো টুইট করেননি। হোয়াইট হাউস থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গণমাধ্যম বান্ধব প্রেসিডেন্ট। দায়িত্ব নেবার পর তিনি গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেছেন 560 বার। আগের দুই প্রেসিডেন্টের চেয়ে এই সংখ্যা অনেক অনেক বেশি। বলা হয় হোয়াইট হাউসের সাউথ লনে তিনি প্রায়শই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তাদের প্রশ্নের উত্তর দেন। তাৎক্ষণিক কোনো বিষয় সাংবাদিকদের সামনে ব্রিফ করবার জন্য মুখপাত্রদের দিয়ে কথা বলানো হয় হোয়াইট হাউস থেকে, যা আগের প্রশাসনের সময় প্রায় প্রতিদিনই করা হতো। বছর শেষের কয়েক মাস ট্রাম্প প্রশাসনের এই ব্রিফিং খুব কমে যায়। এদিকে সাংবাদিকতার স্বার্থ নিয়ে কাজ করার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী 2018 সালে বৈশ্বিক বিবেচনায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টি বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে পরিণত হয়। তাদের তথ্য অনুযায়ী 2018 সালে বিশ্বব্যাপী 63 জন সাংবাদিক নিহত হন। রিপোর্টে বলা হয় 2018 সালে গণমাধ্যমের স্বাধীনতা কমে যাওয়া এবং সাংবাদিক হয়রানির ঘটনা বাড়ে অনেক। এপ্রিল মাসে আফগানিস্তানে ইসলামিক স্টেটের এক আত্মঘাতী হামলাকারী গণমাধ্যমের কর্মী সেজে এক জনসমাবেশে বোমা হামলা করে, যাতে 9 জন সাংবাদিকসহ 26 জন মারা যায়। জুন মাসে মেরিল্যান্ডের পত্রিকা ক্যাপিটাল গেজেটের অফিসে ঢুকে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি এবং 5 জন হত্যা করার ঘটনার কথা রিপোর্টের শুরুতেই বলেছি। অক্টোবরে ওয়াশিংটন পোস্ট কলামিস্ট জামাল খাশোগজি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেট অফিসের মধ্যে খুন হন। এছাড়া 2018 সালে অপহরণ, গুম, খুন এবং কারাবরণের শিকার হন বিশ্বব্যাপী বিপুল সংখ্যক সাংবাদিক। সাংবাদিকদের ওপর হুমকি বৃদ্ধি গণমাধ্যম এবং সাংবাদিকতা পেশার জন্য খারাপ খবর, বললেন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের কর্মকর্তা মার্গক্স এভেন।
Journalists in democracies are increasingly at threat, and journalists in countries not in conflict are still paying the ultimate price for their reporting.
গণতান্ত্রিক দেশগুলোতেও সাংবাদিকরা হুমকির মুখে। যুদ্ধপ্রবণ দেশই শুধু নয়, স্বাভাবিক পরিবেশ থাকা দেশগুলোতেও সাংবাদিকেরা তাদের বস্তুনিষ্ঠ রিপোর্টের খেসারত দিচ্ছেন।
গণতান্ত্রিক দেশগুলোতেও সাংবাদিকরা হুমকির মুখে। বাংলাদেশেও গত বছর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকেরা বেশ আশঙ্কায় ছিলেন। বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলো, সম্পাদক পরিষদ সহ অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন,
ডিজিটাল নিরাপত্তা আইনের ধরতে পারেন যে 99% নিয়ে গুরুতর কোনো আপত্তি নাই। আপত্তি আমার ধারণা খুবই সামান্য। এর মধ্যে একটা হচ্ছে যে পুলিশকে, পুলিশের অত্যন্ত নিম্ন পর্যায়ে অত্যন্ত উঁচু মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে, যেটার ব্যাখ্যা আমি পার্সোনালি বলি যে এটা আমাকে স্মরণ করিয়ে দেয় পুলিশি রাষ্ট্রের কথা। যে একজন সাব ইন্সপেক্টর যখন যাকে যেভাবে যেখানে খুশি সন্দেহ করে যে কোনো কিছু বাজেয়াপ্ত যে কাউকে গ্রেফতার করে ফেলতে পারবে এবং মামলা করে ফেলতে পারবে এবং জামিনও তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না, একটু কষ্ট করে পরে পেতে হবে। এটা আমার মনে হয় যে দিস ইজ টু মাচ। এই জায়গাটাতে একদম সাব ইন্সপেক্টর লেভেল যেন একটা উর্ধতন লেভেলের অনুমোদন নিয়ে কাজটা করে, এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব।
বাংলাদেশে ফটোসাংবাদিক শহীদুল আলমের 7 মাস জেল হয়। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ফটোসাংবাদিক শহীদুল আলমের গ্রেফতার নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিক স্বার্থ রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের কর্মকর্তা স্টিফেন বাটলার বলেন,
Shahid al-Alam was arrested under the law this is meant to replace. Even before this act, there were many constraints facing journalists, many threats that face journalists in Bangladesh. So when we say that that there's an affirmation of human rights and the freedom of speech, these are the foundational principles of Bangladesh, and it's enshrined in the constitution.
Shahid al-Alam ei aine greftar hon. এই আইনের আগেও বাংলাদেশের সাংবাদিকরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হন। মানবাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে বাংলাদেশে অনেক বাধা বিপত্তি আগেও ছিল। সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন সংগঠনের রিপোর্ট অনুযায়ী 2018 সালে সাংবাদিকরা সবচেয়ে বাজে এবং সহিংস অবস্থার শিকার হন আফগানিস্তান, সিরিয়া এবং মেক্সিকোয়। একই বছর সাংবাদিক বন্দির ঘটনা সবচেয়ে বৃদ্ধি পায় চীন, তুরস্ক এবং মিশরে। মিয়ানমারের রয়টারের দুই সাংবাদিকের 7 বছরের জেল হয়। নতুন বছর নতুন প্রত্যয়ে মানুষের বাক স্বাধীনতার দ্বার আরও উন্মোচিত হবে, এই কামনাই সকলের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সড়কপথে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা কমানোর জন্য জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম নেওয়ার কথা ঘোষণা করেছে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন জ্যোতি দাশগুপ্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সড়কপথে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা কমানোর জন্য জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম নেওয়ার কথা ঘোষণা করেছে। এই সংস্থাটি জানিয়েছে যে সড়ক দুর্ঘটনায় প্রতি বছরে প্রায় 1,35,00,000 লোকের মৃত্যু হয় এবং এই মৃত্যুর বেশিরভাগই হয় কিন্তু দরিদ্র উন্নয়নশীল দেশগুলিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জেনেভাতে 2018 সালে বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা ব্যবস্থার অবস্থান এই বিষয়ক যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তাতেই এসব তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন থেকে জানা গেছে যে সারা বিশ্বে 5 থেকে 29 বছর বয়স পর্যন্ত যেসব শিশু, কিশোর, যুবক, যুবতী মৃত্যু হয় তাদের মৃত্যুর প্রধান একটা কারণ কিন্তু হল এই সড়ক দুর্ঘটনা। প্রতি 24 সেকেন্ডে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে রাস্তায়। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ হলেন গিয়ে পথচারী, সাইকেল আরোহী, মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী। এটিন ক্রুগ হলেন গিয়ে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ডিসএবিলিটি ভায়োলেন্স অ্যান্ড ইঞ্জুরি প্রিভেনশন অর্থাৎ জাতিসংঘের প্রতিবন্ধিতা, সহিংসতা এবং আঘাত প্রতিরোধ দপ্তরের প্রধান। তিনি বলেন যে এই মৃত্যুগুলি কিন্তু একটি বিশাল বৈষম্যের সৃষ্টি করেছে।
লো ইনকাম কান্ট্রিজ হ্যাভ 1% অফ দ্য ভেহিকলস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড 13% অফ অল দ্য ডেথস, ওয়াইল হাই ইনকাম কান্ট্রিজ হ্যাভ 40% অফ অল দ্য ভেহিকলস, সো দ্যাটস 40 টাইমস মোর, but only 7% of the deaths, that's half of the deaths.
স্বল্প আয়ের দেশগুলিতে সমগ্র বিশ্বে যত যানবাহন আছে তার 1% যানবাহন চলাচল করে। সড়ক দুর্ঘটনায় প্রায় 13%-এরও বেশি মৃত্যু কিন্তু ঘটে থাকে এই সব দেশগুলিতে। অপরদিকে বিশ্বের যানবাহনের 40% রয়েছে উচ্চ আয়ের দেশগুলিতে, যা হলো গিয়ে 40 গুণ বেশি। এই উচ্চ আয় সম্পন্ন দেশগুলিতে সড়ক দুর্ঘটনা থেকে মৃত্যুর সংখ্যা কিন্তু 7% মাত্র। সুতরাং তিনি এইটাই বলতে চাইছেন যে 40 গুণ বেশি যানবাহন চলাচল করলেও উচ্চ আয়ের দেশগুলিতে কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা স্বল্প আয়ের দেশগুলির তুলনায় অর্ধেক মাত্র। এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে আফ্রিকা মহাদেশে মৃত্যুর হার হল গিয়ে সর্বোচ্চ এবং ইউরোপে সর্বনিম্ন। তবে এই সড়ক দুর্ঘটনাগুলির ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে দ্রুত গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আর শুধু তাই নয়, সিট বেল্ট না পরা, মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল চালানো এবং শিশুদের নিরাপত্তার জন্য গাড়িগুলিতে যেসব ব্যবস্থা থাকা দরকার সেগুলির অভাব। মিস্টার ইটেন ক্রুগ ভয়েস অফ আমেরিকাকে বলেন যে সঠিক জায়গায় সঠিক পদক্ষেপগুলি নিতে পারলে অনেক জীবন কিন্তু বাঁচানো সম্ভব হবে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সড়ক ব্যবস্থায় সঠিক আইন নির্ধারণ এবং তার প্রয়োগকরণ, সাইকেল আরোহীর জন্য বিশেষ লেন অথবা রাস্তার ব্যবস্থা করা এবং যানবাহনগুলির গুণমানের উন্নতি করা। মিস্টার ক্রুক তাই বলেন যে
ইটস নট অ্যাকসেপ্টেবল দ্যাট ভেহিকলস আর বিং সোল্ড ইন ডেভেলপিং কান্ট্রিজ দ্যাট লুক দ্য সেম অ্যাজ দ্য ভেহিকলস দ্যাট উই সি হিয়ার ইন সুইজারল্যান্ড অর ইন দ্য ইউএস অর এনিওয়্যার এলস, বাট দ্যাট আর নট, বিকজ টু মেক দেম চিপার দে হ্যাভ বিন স্ট্রিপড
from all of their safety features such as airbag.
এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যখন আমরা দেখি যে যুক্তরাষ্ট্রে বা সুইজারল্যান্ডে অথবা অন্যান্য দেশে যেসব যানবাহন তৈরি হয় তারই অনুকরণে তৈরি যানগুলি বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতেও বিক্রি করা হচ্ছে। এগুলি দেখতে একই রকম হলেও কিন্তু গুণমানের দিক থেকে অনেক নিম্নমানের। এর কারণ হলো এই যানগুলির মূল্য কম করার জন্য এগুলির মধ্যে নিরাপত্তাজনিত কিছু কিছু বৈশিষ্ট্য, যেমন গাড়ির এয়ার ব্যাগ, যেটি হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করলে খুলে গিয়ে চালককে রক্ষা করে, অথবা স্থিতিশীলতা নিয়ন্ত্রণের জন্য যে ইলেকট্রনিক ব্যবস্থা থাকে সেগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে 48টি মধ্য এবং উচ্চ আয়ের দেশগুলিতে অনেক জোরদার সড়ক ব্যবস্থা সংক্রান্ত আইন এবং অনেক নিরাপত্তাজনিত পদক্ষেপও নেওয়া হয়েছে যেগুলি সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। তবে এই সংস্থা আরও জানিয়েছে যে নিম্ন আয়ের দেশগুলিতে যানবাহনগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাগুলির অভাব রয়েছে বলে সেই সব দেশগুলিতে কিন্তু কোনো অগ্রগতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি, এবং আমরা শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে। পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে ভারতের শ্রমিক আন্দোলনকে জোরদার করতে পথে নামছে বামপন্থীরা। মূল প্রতিবেদনটি এরকম।
আজই এই দুই কর্মসূচির সমর্থনে মহামিছিলের ডাক দেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর রেলমার্ট থেকে শুরু হয় মহামিছিল। মিছিলে পা মেলান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতৃত্ব। শ্রমজীবী মানুষের ন্যূনতম মাসিক 6,000 টাকা পেনশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমবেতনের দাবিতেই দেশজুড়ে আন্দোলন জোরদার করা হবে বলে দলীয় সূত্রের খবর। সেই সঙ্গে গোটা রাজ্য জুড়ে চলবে নানান প্রতিবাদ কর্মসূচি। দেশের লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বাম ঐক্যের বার্তা দিতে একাধিক কর্মসূচি নিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই। আগামী 18 এবং 19 ফেব্রুয়ারি দিল্লিতে মহামিছিল এবং আইন অমান্য করবেন এসএফআই এর সদস্যরা। তার আগে আগামী 18 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর ডুয়ার্স কন্যায় অভিযান এবং 22 জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচি পালন করবে বাম সংগঠনগুলি বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এবার অন্যান্য কয়েকটি শিরোনাম সমাচার। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সরকারি কর্মকর্তারা বলছেন তাঁরা তাদের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা এ সপ্তাহেরই পরবর্তী কোনো একটা সময় অবধি বিলম্বিত করছেন। এ বিলম্ব নিয়ে কমিশন রবিবার বৈঠকে বসছেন। দেশটির নির্বাচন কমিশন সিএনআই এর প্রধান কর্তা ব্যক্তি কর্নেলি নানগা বলেছেন, রবিবার ফলাফল ঘোষণা সম্ভব নয়, আমরা অগ্রগতি সাধন করলেও সবকিছুই এখনও হাতে আমাদের এসে পৌঁছয়নি। কর্নেলি নানগা বলেন, ভোটের 47% ফলাফলই কেবল কমিশনের হাতে এসে পৌঁছিয়েছে বিশাল ওই মধ্য আফ্রিকি দেশটির বিভিন্ন ভোটকেন্দ্রটি থেকে। সুসংবদ্ধ সড়ক নেটওয়ার্ক মজুদ নেই দেশটিতে। হোয়াইট হাউস কর্তা ব্যক্তি এবং কংগ্রেসীয় নেতৃবৃন্দ আজ রবিবার আবারও আলোচনা চালিয়ে যাচ্ছেন চলমান আংশিক সরকার বন্ধ পরিস্থিতির কিভাবে অবসান ঘটানো যায় তা নিয়ে। এই আংশিক সরকারি কাজকর্মের অচল পরিস্থিতির কবলে আক্রান্ত কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজকর্মের গতিমন্থরতায় বিড়ম্বনার শিকার এখন আমেরিকার মানুষজন। যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল এখন বেজিং গিয়ে পৌঁছেছেন। দলটি চীনের সঙ্গে দুদিনের এক আলোচনায় বসবে। আলোচনা শুরু হবে আগামীকাল সোমবার থেকে। নতুন বাণিজ্য শুল্ক বৃদ্ধি, মুলতবীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্পন্ন ঐক্যমত কীভাবে সর্বোত্তম তরিকায় বাস্তবায়িত করা যায় প্রতিনিধি দল মূলত সেটা নিয়েই আলোচনা করবেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন ওয়াগনার রবার্টস। আমি তাওহিদুল ইসলাম এবং আমার সঙ্গে আমরা দুজনই আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি,
নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.